আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, এখন বাংলাদেশ সময় রাত 10:00, ভারতে রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে বেলা 11:00। আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
পুলিশের উপর চোরাগুপ্ত হামলা শুরু করেছে জামাত শিবির কর্মীরা।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
দেশে শিল্পোৎপাদন নিম্নমুখী, কমছে আর্থিক বৃদ্ধির হারও।
সিরিয়া বিষয়ে ডক্টর মাইকেল রায়ানের সাক্ষাৎকার।
Seems to be on the brink of becoming internationally recognized as the sole representative of the Syrian people.
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধিনায়ক জেনারেল জন অ্যালেনের ব্যাপারে এক মহিলার সঙ্গে তার অসঙ্গত যোগাযোগের অভিযোগটি তদন্ত করে দেখছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান কর্তা ব্যক্তি ডেভিড পেট্রিয়াস যে কেলেঙ্কারির কারণে পদত্যাগে বাধ্য হন, সেই ঘটনার সঙ্গে এই মহিলার সংশ্লিষ্টতা ছিল। প্রতিরক্ষা দপ্তরের পদস্থ এক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, 2010 ও 2012 মধ্যবর্তী সময়ে জেনারেল অ্যালেন এবং ওই মহিলা যার নাম জিল কেলি, তাঁদের মধ্যে 20,000 থেকে নিয়ে 30,000 পৃষ্ঠার ইমেল বার্তা বিনিময় হয় এবং সেসব এখন পর্যালোচনা করে রাখা হচ্ছে। ওইসব বার্তার ধরন প্রকৃতি সম্পর্কে নির্দিষ্টভাবে তিনি কিছু বলেননি, তবে বলা হয়েছে যে পেট্রিয়াস তদন্তের সঙ্গে এর যোগসূত্রিতার স্পষ্ট সম্ভাবনা রয়েছে। জিল কেলি পেট্রিয়াসের বান্ধবী এবং এই মহিলাই পেট্রিয়াসের সম্পর্ক ছিল যার সঙ্গে, এবং যে সম্পর্কের কারণে শেষমেশ গেল শুক্রবার বাধ্য হয়ে তাকে পদত্যাগ করতে হয়, সেই নারী তাকে হুমকি ধমকি দিয়ে ইমেল পাঠিয়েছেন বলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের কাছে অভিযোগ করেছিলেন। ঘটনায় জেনারেল অ্যালেনের সংশ্লিষ্টতার বিষয়টি এফবিআই প্রতিরক্ষা দপ্তরের কাছে উত্থাপন করে রবিবারে, এবং প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেটা ঘটনা সম্পর্কে তদন্তের জন্য পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলকে নির্দেশ দেন। অসঙ্গত কিছু করার কথা জেনারেল অ্যালেন অস্বীকার করেছেন এবং তদন্ত চলতে থাকা অবস্থাতে আফগানিস্তানে সর্বময় কর্তৃত্ব সম্পন্ন তাঁর পদাধিকার পূর্ববতী বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিয়ান পেনেডা বলেছেন, আফগানিস্তানে 2014 সালের জোধরি বাহিনীর সৈন্য সামন্তের প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর উপস্থিতি কতখানি বজায় রইবে সে বিষয়টি এখন প্রতিরক্ষা দপ্তর ও হোয়াইট হাউস আলোচনা করে দেখছে। প্রতিরক্ষামন্ত্রী পেনেডা সোমবার সামরিক উড়োজাহাজে করে অস্ট্রেলিয়া যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জন অ্যালেন সন্ত্রাস প্রতিরোধে মদদদান ও আফগান সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বিষয়ক পরিকল্পনা পেশ করেছেন। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান ভবিষ্যতে দেশ দুটির মধ্যে সম্পর্কের রূপরেখা কেমন দাঁড়াবে তাই নিয়ে কৌশলগত শরিকানা সম্পর্কের একটা চুক্তিতে সই করে মে মাসে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধায়ক সাংসদেরা বিরতির পর আবার কাজকর্ম শুরু করলেন আজ মঙ্গলবার থেকে। সামনে এখন বিরাট একটা দায়িত্ব তাঁদের, $60,000 কোটি অটোমেটিক কর বৃদ্ধি ও ব্যয় হ্রাস বিষয়টির একটা সুরাহা করা 1 জানুয়ারির ভেতরে। বাধ্যতামূলক ওই অটোমেটিক কর বৃদ্ধি ও প্রতিরক্ষা খাত ও অভ্যন্তরীণ কর্মসূচির আওতাধীন ব্যয় হ্রাস বিলম্বিত করা বা তার একটা সমঝোতা বন্দোবস্ত উপনীত হওয়া, এ দুয়ের কোনো একটা করবার জন্য যাতে অর্থনৈতিক সংকটাবস্থা তথাকথিত ফিসকাল ক্লিফ এড়ানো সম্ভব হয়, তার জন্য কংগ্রেস ও প্রেসিডেন্ট ওবামার হাতে এখন সময় রয়েছে মাত্রই 7 সপ্তাহ। এই শুক্রবার থেকে প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণে ডেমোক্রেটিক দল ও রিপাবলিকান দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আলোচনায় বসবেন হোয়াইট হাউসে। বাজেটে নির্ধারিত ওই প্রকট অবস্থানটা কার্যকর হোক সেটা দুদলের কারোরই কাঙ্ক্ষিত নয়। ফ্রান্স সরকারের কর্মকর্তারা সিরিয়ার নবগঠিত সংঘবদ্ধ বিরোধীপক্ষীয় জোটবদ্ধতার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, তবে আবার এও বলেছেন যে আনুষ্ঠানিকভাবে গ্রুপটির প্রতি স্বীকৃতি জানানোর সময় এখনও হয়নি। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ ইভস দ্রিয়ন মঙ্গলবার বলেছেন, এই জোট গঠন একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, তবে আন্তর্জাতিক সম্প্রদায় যে স্বীকৃতি জানাবে সেই মতো অন্তর্বর্তীকালীন সাময়িক সরকারের গঠন বিন্যাস না থাকাতে সেটা করা যাচ্ছে না। সোমবার আরব লীগের তরফে অনুরূপ সমর্থন ব্যক্ত করা হয়েছে। সিরীয় জনগণের প্রতিনিধিরূপে বিরোধী জোটের প্রতি পরিপূর্ণ স্বীকৃতিটুকুই শুধু বাকি থেকেছে। ইতিমধ্যে তুরস্কে সিরীয় শরণার্থীদের ভিড় বেড়েছে আরও। এই গেল সপ্তাহের শেষ ভাগে 11,000 শরণার্থী সীমান্ত পেরিয়ে তুরস্ক পালিয়েছেন প্রাণভয়ে। পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা শুরু করেছে বাংলাদেশের জামাত শিবির কর্মীরা, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
হঠাৎ করে 300-400 জামাত কর্মী মিছিল শুরু করে এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে একজন সার্জেন্ট সহ 4 আহত হয়েছে। তারা আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের গাড়ি বহরেও হামলা চালায়। মন্ত্রীর এপিএস এর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তেজগাঁও অঞ্চলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু এমনভাবে আচমকা হামলা চালিয়েছে তাতে কিছুই করা যায়নি। সপ্তাহকাল যাবৎ দেশব্যাপী জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। এ পর্যন্ত এতে আহত হয়েছেন শতাধিক। প্রায় 2,500 জামাত শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে জামাত শিবির এই আন্দোলন শুরু করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ মঙ্গলবার প্রকাশিত 2011 সালের বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেতে বলা হয়েছে যে বর্তমানে 5 কম বয়সী শিশু মৃত্যুর হার 2% ডায়রিয়া রোগের কারণে হয়ে থাকে, যা 2004 সালে ছিল 6.9%। শুনুন জহুরুল আলমের রিপোর্ট।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং রিপোর্ট পরিচালিত এ জরিপে দেখা গেছে, এখনও 5 শিশুদের মোট মৃত্যুর 1/5 হয়ে থাকে নিউমোনিয়া রোগে, এবং বাকি কারণের মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট। এই জরিপ চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নেদারল্যান্ডের IFC ইন্টারন্যাশনাল অফ কালভারটন এবং USAID সহায়তা করেছে। বাংলাদেশের শিশুদের ডায়রিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও নিউমোনিয়া এখনো তাদের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে থেকে যাচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে ICDDRB এর শিশু বিভাগের পরিচালক ডক্টর শামসেল আরফিন ভয়েস অফ আমেরিকাকে বললেন,
নিউমোনিয়ার ব্যাপারটা হলো আমি ভবিষ্যতের কথা চিন্তা করি। নিউমোনিয়া আমার কিছু জিনিস করতে হবে, একটা আমার এর প্রতিরোধ করা, মানে রোগটা প্রতিরোধ করা, আর রোগ পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা করা।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে মোট শিশু মৃত্যুর হার প্রতি 1,000 জনে 53 জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গোটা ভারতের কলকারখানায় উৎপাদন কমছে, দ্রব্য সামগ্রীর দাম বাড়ছে। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সরকারি তথ্য বলছে সেপ্টেম্বরে শিল্প উৎপাদন কমেছে 0.4%, অথচ 2011 সেপ্টেম্বরে শিল্প উৎপাদন বেড়েছিল 2.5%। অক্টোবর পর্যন্ত পরপর 6 ধরে নিম্নমুখী দেশের রপ্তানি বাণিজ্য। এদিকে অক্টোবরের মূল্যবৃদ্ধি ঘটেছে 9.75%। বণিক সভাগুলি চাইছে সুদের হার কমাক রিজার্ভ ব্যাংক, তাহলে শিল্পে উৎপাদনের ব্যয় কমবে এবং বাজারে উৎপাদিত সামগ্রীর চাহিদা বাড়বে। রাজনৈতিক বাধা উপেক্ষা করে নতুন করে অর্থনৈতিক সংস্কারের কাজে হাত দিয়েছে ইউপিএ সরকার, কিন্তু এখনো পর্যন্ত দেশের অর্থনীতির হাল কেবল দুশ্চিন্তাই বাড়াচ্ছে। বাড়ছে রাজনৈতিক অসন্তোষ, এই সুযোগে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ফাঁক খুঁজছে বিরোধী দলগুলি। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বর্মার গণতন্ত্রকামী নেত্রী অনসান সুচিকে উষ্ণ সম্বর্ধনায় অভিষিক্ত করেছে বিপুল সংখ্যক সমর্থক অনুরাগী আজ মঙ্গলবার নতুন দিল্লিতে। 4 সময়কালে এটি ভারতে তার প্রথম সফর। নোবেল পুরস্কার জয়ী নেত্রী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আলোচনায় বসবেন অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সপ্তাহব্যাপী সফরকালে। নতুন দিল্লিতে তিনি লেডি শ্রীরাম কলেজও পরিদর্শন করবেন, একসময় ওখানেই তিনি লেখাপড়া করেছিলেন। বর্মার বিরোধী পক্ষ ও ভারতের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের একটা প্রয়াস বলে গণ্য করা হচ্ছে তাঁর এই ভারত সফরকে। বর্মার উত্তরাঞ্চলবর্তী ভূখণ্ডে রবিবারের প্রচণ্ড ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন আরও বেড়েছে। রেডক্রসের আঞ্চলিক যোগাযোগ বিভাগীয় পরিচালক কেইট রক্স ভয়েস অফ আমেরিকার বর্মি সার্ভিসকে জানান যে আগের উল্লেখ করা সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি বেড়েছে। প্রায় 26 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন 12, আহতের সংখ্যা আনুমানিক 231, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে প্রায় 462-র মতো। 6.8 মাত্রার ওই ভূমিকম্প বর্মার দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালের অদূরে আঘাত হানে। ভূমিকম্প পরবর্তী ঝটকা অনুভূত হয় অনেক কবারই 4.8 মাত্রায়। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠানে আরও রয়েছে সাক্ষাৎকার, বিজ্ঞানের টুকিটাকি, যুব সংবাদ ইত্যাদি। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় শর্টওয়েভ 25, 31 ও 41 মিটারে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 9490 কিলোহার্টজে। যেমনটি আপনারা হয়তো বিশ্ব সংবাদেই শুনেছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যে নতুন একতাবদ্ধ গোষ্ঠী গঠিত হয়েছে গত সপ্তাহান্তে এবং যারা আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে, চাইছে একটি নির্বাসিত সরকার গঠন করতে, ও তাদের প্রতি এরই মধ্যে সমর্থন জানিয়েছে আরব লীগ। ফ্রান্সের তরফ থেকেও এসছে সমর্থন, তবে আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও আসেনি। সে নিয়ে ওয়াশিংটন মিডল ইস্ট ইনস্টিটিউটের স্কলার এবং জেমস টাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল রায়ানের সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ। আসুন শোনা যাক তার সাক্ষাৎকার ভিত্তিক এই প্রতিবেদনটি।
সিরিয়ায় বলা যায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং কাতারের কর্মকর্তাদের চাপে বিরোধী গোষ্ঠীগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে অপসারিত করার জন্য একটি বৃহত্তর জোট গঠন করেছেন একজন মধ্যপন্থী মুসলমান ধর্মীয় নেতা আহমেদ মাস আল খাতিবের নেতৃত্বে। তারা চেষ্টা করছেন যে এই নতুন জোটকে সবাই স্বীকৃতি দিন, যাতে করে একসময় এরা প্রবাসী সরকার গঠন করতে পারে। এ প্রসঙ্গে ওয়াশিংটনে মিডল ইস্ট ইনস্টিটিউটের স্কলার এবং জেমস টাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল রায়ানের কাছে জানতে চাইছিলাম যে এই নতুন একতাবদ্ধ বিরোধী জোট গঠনের কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণ হওয়ার ব্যাপারে তিনি কতখানি আশাবাদী।
Well, I would say that without declaring myself to be optimistic, I'm more optimistic than I was over the previous
Dr. Ryan বলেন যে তিনি নিজেকে আশাবাদী দাবি না করেও বেশি আশাবাদী অন্তত এ ব্যাপারে যে আগেকার সিনিয়র ন্যাশনাল কাউন্সিলের বদলে এখন যে সিনিয়র ন্যাশনাল কোয়ালিশন গঠিত হয়েছে সেটা বেশ ভিন্ন। ভিন্ন এই জন্যে যে মনে হচ্ছে এই জোটটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথে রয়েছে সিরীয় জনগণের একমাত্র প্রতিনিধিত্বকারী গোষ্ঠী হিসেবে। তিনি বলেন যে এই জোটটি সিরিয়ার ভেতরে যে বিরোধী শক্তি সক্রিয় আছে তাদের অর্থায়ন ও বৈধতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডক্টর মাইকেল রায়ানের কাছে জানতে চেয়েছিলাম যে বিরোধী জোটের যে নেতৃত্ব দিচ্ছেন আহমেদ মাস আল খাতিব, যিনি একজন মধ্যপন্থী মুসলমান ধর্মীয় নেতা এবং 3 মাস আগে সিরীয় সরকার থেকে বেরিয়ে এসেছেন, প্রবাসী সরকার গঠিত হলে তাঁর এই সরকারের প্রধান হবারও সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তিনি আল কায়দা এবং অন্যান্য উগ্রপন্থী দলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ অভিযোগ হচ্ছে যে এরা আসাদ বিরোধী আন্দোলনের সঙ্গে মিশে গেছে।
Well, I think that the important thing about this national coalition is that it was formed precisely because the United States great
Britain তার জবাব ছিল যে এই নতুন জাতীয় জোটের বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এই জোটটি প্রধানত এই কারণে গঠিত হয় যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং ফ্রেন্ডস অফ সিরিয়ার অন্যান্য দেশগুলো জানতে চাইছিল সুনির্দিষ্টভাবে যে তারা কাদের নিয়ে কাজ করছে। এই ব্যক্তির সঙ্গে রয়েছেন তার অন্যতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিয়াদ সাইফ, তাছাড়া তার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সুহের আল আতাসি, যিনি একজন মহিলা, এবং এদের উভয়কেই সিরিয়ার ভেতরে সবাই চেনে। এটাও গুরুত্বপূর্ণ কথা যে আহমেদ মাস আল খাতিব ঐতিহাসিক উম্মায়েদ মসজিদের ইমাম ছিলেন, যেটি উম্মায়েদ আমলে নির্মিত হয়। তার বাবাও ইমাম ছিলেন, সুতরাং তিনি দামেস্কের সুপরিচিত পরিবার থেকে এসেছেন। তাছাড়া সিরিয়ার কর্তৃপক্ষ তাকে কয়েকবার গ্রেপ্তার করার পর ছাড়া পেয়ে তিনি সিরিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি গেলেন মিশরের কায়রোতে, তিনি কাতার কিংবা সৌদি আরবে যাননি। ডক্টর রায়ান মনে করেন যে এটা প্রতীকী ব্যাপার, অন্তত কায়রো সরকারের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারটাও এখানে লক্ষ্য করার বিষয়। সেখানে এখন মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন সরকার রয়েছে, যারা আল কায়দার প্রধান বিরোধী পক্ষ। লোকজন আসলে অনেক সময় ভুল ধারণা পোষণ করে, মনে করে যে ব্রাদারহুড উগ্রপন্থীদের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আসলে তারা আল কায়দারই বিরোধী পক্ষ। কাতারের প্রধানমন্ত্রীও বলেছেন যে পরবর্তী পদক্ষেপ হয়তো হবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীও তাদেরকে বৈধতা দেবার কথা ভাবছেন। তারা এই জোটের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে, যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি এখনও। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গোটা আরব বসন্তের কারণে যুক্তরাষ্ট্রের সামনে কঠিন বিকল্প হিসেবে থাকছে স্বৈরশাসন কিংবা উগ্রবাদ। আর সে কারণেই কি বাশার আল আসাদের এত বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আসাদ প্রশাসনের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ত হতে চাইছে না? ডক্টর মাইকেল রায়ন মনে করেন,
I think that the reticence on the part of the United States can be you can have a complicated
তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের এই ব্যাপারটাকে সহজভাবে দেখা যায় কিংবা আরো জটিলভাবেও দেখা যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অনেক কঠিন পরিস্থিতিতে বলা যায় অনেক গভীরভাবেই সম্পৃক্ত। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটি ছিল অন্যতম একটি কঠিন পরিস্থিতি। তারা জানতেন না কার সঙ্গে তারা কাজ করবেন, সুতরাং ঠিক অজানা কারোর সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। কাজে এই নতুন জোট যুক্তরাষ্ট্রের পক্ষে এখন এগিয়ে যেতে সহায়ক হবে। আরব লীগ এবং পশ্চিমের সমর্থন তারা যেভাবে পাচ্ছেন, অনুমান করা যায় সেই পথ ধরেই এই জোটের প্রতি বৈধ এবং আনুষ্ঠানিক স্বীকৃতিও আসবে।
এই বুধবার 14 নভেম্বর আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ওয়াশিংটনের নির্বাচন পরবর্তী রাজনীতি। প্রশ্ন মন্তব্য আগে রেকর্ড করতে পারেন, অনুষ্ঠান চলাকালেও করা যায়। প্রশ্ন করতে চাইলে যোগাযোগ করুন bangla@voanews.com ইমেলে অথবা 202-382-5395 ফ্যাক্সে বা আমাদের ফেসবুক ফ্যান পেজে। অনুষ্ঠান চলাকালে স্টুডিও টেলিফোন 202-619-3062।
ধূমপান বিরোধী সংগঠনগুলো বেআইনিভাবে তামাক ব্যবসা সংক্রান্ত নতুন একটি আন্তর্জাতিক চুক্তিকে স্বাগত জানিয়েছে। ওই চুক্তির অধীনে সিগারেট বা তামাকের প্যাকেটের ওপর প্রস্তুতকারীকে চিহ্নিত করার যে কোড থাকে তা থেকে জাল ব্যবসায়ীদের ধরা সম্ভব হবে। এ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন থেকে রিপোর্ট পাঠিয়েছেন স্টিভ হারম্যান, সেটি শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
এই নতুন বিধির আওতায় বিশ্বের সব দেশের ক্ষেত্রে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে, যার ফলে সিগারেট বা তামাকের প্যাকেটের ওপর যে কোড থাকে তা থেকেই প্রস্তুতকারী এবং পণ্য সরবরাহকারী বেআইনি কোনো ব্যবসা করে কিনা তা ধরা পড়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল FCTC-র সম্মেলনে এই বিশেষ ব্যবস্থা অনুমোদন করার আহ্বান জানান। তিনি বলেন,
gives the world an orderly rules-based instrument for countering and eventually eliminating
এই চুক্তি অতি অভিনব পন্থায় এক অপরাধমূলক তৎপরতা নির্মূল করার জন্য বিশ্বকে এক সুসমন্বিত বিধিসম্মত ব্যবস্থা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে মানুষ যে সমস্ত সিগারেট কিনছে তার প্রতি 10 প্যাকেটের মধ্যে একটি বাজারে আসছে অবৈধভাবে। এর ফলে বিভিন্ন সরকার বছরে $4,000 কোটি কর খোয়াচ্ছেন। সিগারেট প্রস্তুতকারী অন্যতম বিরাট প্রতিষ্ঠান ফিলিপ মরিস এই কার্যব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। সোমবার 170টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই ব্যবস্থা অনুমোদন করেন। এ পর্যন্ত FCTC কেবল চাহিদা কমানোর ওপরেই নজর দিয়েছে, এবার সরবরাহ ব্যবস্থার দিকেও দৃষ্টি দেবে। জন স্টুয়ার্ট হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক তামাক বিরোধী এক সংগঠন কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি ইন্টারন্যাশনালের পরিচালক। তিনি বলেন, এই চুক্তির ফলে ধূমপান কমানো সম্ভব হবে। তার বক্তব্য,
This is a huge victory for public health. Illicit trade in tobacco floods markets with cheap, unregulated tobacco products, which make
গণস্বাস্থ্যের ক্ষেত্রে এ হচ্ছে এক বিরাট সাফল্য। অবৈধ তামাক চোরা কারবার বাজার ভরিয়ে তুলেছে এবং অল্প বয়স্ক ও গরিবদের জন্য তা খুব কম দামে বিক্রি করা হয়। এই চুক্তি কার্যকর করার জন্য অন্তত 40টি দেশের অনুমোদন প্রয়োজন। তার জন্য বেশ কয়েক বছর সময় লাগতে পারে। দক্ষিণ কোরিয়ায় এই সম্মেলনে তামাকের মূল্য ও কর আরোপ করে চাহিদা কমানোর বিষয়েও আলোচনা করা হবে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবারে যুব সংবাদ। দরিদ্র ও গৃহহীন লোকজনের চিকিৎসা করার জন্য একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আছে লস অ্যাঞ্জেলেসে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী ডাক্তারি পড়ছেন তারাই এটি গঠন করেছেন। বিস্তারিত শুনুন সাবরিনা চৌধুরীর কাছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়া ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দরিদ্র এবং গৃহহারা মানুষদের জন্য সপ্তাহে একদিন স্বাস্থ্যসেবা দেবার ব্যবস্থা নিয়েছে। সপ্তাহের অন্যান্য দিন রাতের শিফটে এই ভ্রাম্যমান ক্লিনিকটি অন্যান্য সমাজকেন্দ্র চিকিৎসা দিয়ে থাকে। প্রয়োজন মতো এসব শিক্ষার্থীরা গৃহহীন মানুষদের বিনামূল্যে ঔষধ, নতুন মোজা এবং চশমা প্রদান করছে, আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ করে দিচ্ছে এবং যদি কোনো রোগের আশঙ্কা থেকে থাকে সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। যারা যোগ্য তাদেরকে সরকার এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে দীর্ঘমেয়াদী সাহায্য প্রদানের ব্যবস্থা করছে। চার্লস ব্রাউনরিজ নামে একজন রোগী প্রতি সপ্তাহে চিকিৎসা নিতে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করতে এখানে আসেন। তিনি বলেন,
They give us pretty good service. They're training, like these sort of like rookies.
আমি এই পরিবেশ, খাবার এবং তারা যে সুন্দর সুষ্ঠু সেবা দান করছে তা খুব পছন্দ করি। তারা এমনভাবে শিক্ষা নিচ্ছে যে দেখে মনে হয় শিক্ষানবী সৈনিক। তরুণদের মাঝে এভাবে থাকা সত্যিই মজার এবং আনন্দের বিষয়। এটা একটা চমৎকার পরিবেশ। ওয়াল্টার খোপেনরাথ নামের একজন চিকিৎসক 12 বছর আগে এই ভ্রাম্যমান ক্লিনিকটি তৈরি করেন। তিনি এখন UCL এর শিক্ষকতায় আছেন এবং কাছের একটি চিকিৎসা কেন্দ্রের রোগী দেখেন। তিনি বলেন, এ ধরনের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গৃহহীন মানুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
Small infections on your foot might be able to be handled by just changing your socks and all that, but when you don't change your socks.
তিনি আরো বলেন, যেহেতু গৃহহীন মানুষদের প্রতিদিন স্নান করার সুযোগ থাকে না, সেহেতু তারা বিভিন্ন রকমের সংক্রমণের ঝুঁকিতে থাকে। এমনকি নিয়মিত মোজা পরিবর্তন না করলেও পায়ে চর্মরোগ হওয়ার ঝুঁকি থাকতে পারে। ডাক্তারি পড়া স্টেফেনি বেসেরা বলেছেন, স্বাস্থ্যসেবা কেবলমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে যারা অন্য কোথাও থেকে সেবা পাচ্ছে না।
Basically they kind of see us as their only point of care within the medical system where they can get their medications filled.
চিকিৎসার নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে একমাত্র আমাদেরকেই ওরা কাছের মানুষ ভাবছে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই আছেন যাদের এখানে না এসে আর কোনো উপায় থাকে না, কারণ অন্য কোথাও থেকে চিকিৎসা সেবা নেবার আর্থিক সঙ্গতি কারোরই নেই। ডাক্তার হবার পরিকল্পনায় স্নাতক শ্রেণীর শিক্ষার্থী কেভিন নরিস বলেছেন যে ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থার রোগী এবং শিক্ষার্থী উভয়কেই সাহায্য করেছে।
We really treat them as individuals deserving of respect because so many of the homeless people here in Los Angeles are really just listening.
তিনি বলেন, আমরা এসব রোগীদের সম্মানের সাথে সেবা দান করে থাকি, কেননা লস এঞ্জেলেসের গৃহহারা মানুষদের প্রতি নজর দেওয়া হয় না এবং অধিকাংশরাই চরম অবহেলার পাত্র। তিনি আরও বলেন, এই স্বাস্থ্যসেবা তাকে সাহায্য করছে একজন চিকিৎসক হিসেবে ভবিষ্যতে তার কাজ সম্পর্কে।
Voice of America, Washington.
আর এখন শুরু হচ্ছে আপনাদের প্রশ্নোত্তরের অনুষ্ঠান মিতালি। প্রথমে যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে সোমা দাস। আপনি লিখেছেন, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, আপনি জানতে চেয়েছেন ভয়েস অফ আমেরিকা থেকে কটি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। ভয়েস অফ আমেরিকা থেকে 43টি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। অনুষ্ঠান প্রচার করা হয় বেতার, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল টেলিফোন এবং সামাজিক প্রচার মাধ্যমে। বিশ্বব্যাপী ভয়েস অফ আমেরিকার শ্রোতা ও দর্শক সংখ্যা আনুমানিক হিসেব অনুযায়ী প্রতি সপ্তাহে 14,10,00,000। সোমা দাস, চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ নাসের। আপনি লিখেছেন ঢাকার মালিবাগ থেকে। আপনি জানিয়েছেন, বিজ্ঞান পর্বে যেসব প্রতিবেদন থাকে এবং যেসব আলোচনা হয় তা আপনার কাছে খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আরও চিঠি লিখেছেন জাহাঙ্গীর খান। আপনি লিখেছেন চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, আপনার প্রিয় অনুষ্ঠান হচ্ছে হ্যালো ওয়াশিংটন, ধন্যবাদ। আপনি একটি প্রশ্নও করেছেন, আপনি জানতে চেয়েছেন বিশ্বে সবচাইতে ছোট দেশ কোনটি। সবচাইতে ছোট দেশ ভ্যাটিকান সিটি, এর এলাকা হচ্ছে 0.17 বর্গমাইল। তালিকার দ্বিতীয় স্থানে মোনাকো, তার হচ্ছে আয়তন হচ্ছে 0.75। নাউরু, 8.11। চতুর্থ স্থানে রয়েছে টুভালু, এটির এলাকা হচ্ছে 10.04, স্যান মারিনো 23.63, লিখটেনস্টাইন 61.78, সেন্ট কিটস অ্যান্ড নেভিস 100.77 বর্গমাইল, মালদ্বীপ 115.83 বর্গমাইল, মাল্টা 122.01 এবং গ্রেনাডা 132.42 বর্গমাইল। আজকে হাতে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে, পরে আবার চিঠির থলি নিয়ে আসব। আর এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধিনায়ক জেনারেল জন অ্যালেনের ব্যাপারে এক মহিলার সঙ্গে তাঁর অসংগত যোগাযোগের অভিযোগটি তদন্ত করে দেখছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান কর্তা ব্যক্তি ডেভিড পেট্রিয়াস যে কেলেঙ্কারির কারণে পদত্যাগে বাধ্য হন, সেই ঘটনার সঙ্গে এই মহিলার সংশ্লিষ্টতা ছিল। প্রতিরক্ষা দপ্তরের পদস্থ এক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, 2010 ও 2012 মধ্যবর্তী সময়ে জেনারেল অ্যালেন এবং ওই মহিলা যার নাম জিল কেলি, তাঁদের মধ্যে 20,000 থেকে নিয়ে 30,000 পৃষ্ঠার ইমেল বার্তা বিনিময় হয় এবং সেসব এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে। অসঙ্গত কিছু করার কথা জেনারেল অ্যালেন অস্বীকার করেছেন এবং তদন্ত চলতে থাকা অবস্থাতে আফগানিস্তানে সর্বময় কর্তৃত্ব সম্পন্ন তাঁর পদাধিকার পূর্ববতী বহাল রইবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিয়ন পেনেরা বলেছেন, আফগানিস্তানে 2014 সালের যোধি বাহিনীর সৈন্য সামন্তের প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর উপস্থিতি কতখানি বজায় থাকবে সে বিষয়টি এখন প্রতিরক্ষা দপ্তর ও হোয়াইট হাউস আলোচনা করে দেখছে। প্রতিরক্ষামন্ত্রী পেনেরা সোমবার সামরিক উড়োজাহাজে করে অস্ট্রেলিয়া যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জন অ্যালেন সন্ত্রাস প্রতিরোধে মদদদান ও আফগান সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বিষয়ক পরিকল্পনা পেশ করেছেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধায়ক সাংসদেরা বিরতির পর আবার কাজকর্ম শুরু করলেন আজ মঙ্গলবার থেকে। সামনে এখন বিরাট একটা দায়িত্ব তাঁদের, $60,000 কোটি অটোমেটিক কর বৃদ্ধি ও ব্যয় হ্রাস বিষয়টির একটা সুরাহা করা পয়লা জানুয়ারির ভেতরে। বাধ্যতামূলক ওই অটোমেটিক কর বৃদ্ধি ও প্রতিরক্ষা খাত ও অভ্যন্তরীণ কর্মসূচির আওতাধীন ব্যয় হ্রাস বিলম্বিত করা বা তার একটা সমঝোতা বন্দোবস্ত উপনীত হওয়া, এ দুয়ের কোনো একটা করবার জন্য যাতে আর্থনৈতিক সংকটাবস্থা তথাকথিত ফিসকাল ক্লিফ এড়ানো সম্ভব হয়, তার জন্য কংগ্রেস ও প্রেসিডেন্ট ওবামার হাতে সময় রয়েছে এখন মাত্রই 7 সপ্তাহ। এই শুক্রবার থেকে প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণে ডেমোক্রেটিক দল ও রিপাবলিকান দলের নেতৃত্বাধীন ব্যক্তিবর্গ আলোচনায় বসবেন হোয়াইট হাউসে। কালীপুজো ও দীপাবলি উৎসবের খবর পাঠিয়েছেন কলকাতা থেকে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ কালীপুজো, বাংলা জুড়ে মহাশক্তির আরাধনা, অশুভের বিরুদ্ধে শুভের জয়ের, অন্ধকার থেকে আলো উত্তরণের প্রতীকও এই উৎসব। জেলায় জেলায় সার্বজনীন পুজোর পাশাপাশি পারিবারিক পুজোর জাঁকজমকও চোখে পড়ার মতো। একই সঙ্গে আজ আলোর উৎসব দীপাবলি। কার্তিক মাসে অমাবস্যা রাতে দীপালিকার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে সারা দেশ। দীপাবলি উপলক্ষে উত্তর ভারতের এলাহাবাদে আলোর আলপনা আঁকায় সেজে উঠেছে এলাহাবাদ শহর। পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরও সেজে উঠছে আলোর মালায়। উত্তর ভারতের পাশাপাশি দীপাবলিতে বাজি ফাটানোয় মেতেছে দক্ষিণ ভারতও। গত কয়েকদিন ধরে দীপাবলির উৎসবের আনন্দে গোটা কলকাতা শহরও সেজে উঠছে আলোর রোশনায়। কালীপুজো উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি ডক্টর হামিদ আনসারি, প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। প্রযোজক আনিস আহমেদ, প্রকৌশলী মাইকেল ডুবিনস্কি, সবার পক্ষ থেকে আমি শগুফতা নসরিন কুইন সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.